Everybody.
Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. Hayya 'ala salam. Hayya 'ala al-falah. الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور
সকল প্রশংসা মহান আল্লাহর। আজকে আল্লাহ তাআলা আহমদিয়া মুসলিম জামাত সুইডেনকে তাদের দ্বিতীয় মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন। এর নাম রাখা হয়েছে মসজিদে মাহমুদ। নরনারী সকলেই মাশাআল্লাহ এই মসজিদের নির্মাণের প্রেক্ষাপটে সুগভীর আন্তরিকতা প্রদর্শন করেছেন। অনেক বড় এক পরিকল্পনা বা প্রজেক্ট ছিল এটি। অথচ এখানকার জামাত একটি ছোট্ট জামাত। এই দৃষ্টিকোণ থেকে তাদের জন্য এটি অনেক বড় একটি প্রজেক্ট ছিল। এখানে অনেকেই আছে যাদের আয় উপার্জন নেই, বয়োবৃদ্ধ অনেকেই আছেন, শিশুরা রয়েছে, গৃহিণীরাও রয়েছেন। কিন্তু এখানে আয় উপার্জনকারীরা প্রতিযোগিতামূলকভাবে আর্থিক ত্যাগ স্বীকার করেছেন আর মসজিদ নির্মাণের ক্ষেত্রে সাধ্যমতো আর্থিক কোরবানি করেছেন। সেখানে মহিলারাও পিছিয়ে থাকেননি, বা শিশুরা, মহিলা এবং শিশুরা পিছিয়ে থাকেননি। আল্লাহর গৃহের নির্মাণের জন্য, আল্লাহর গৃহ নির্মাণের জন্য ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। কে এমন আছে যার কোনো চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই? কে আছে যার কোনো চাহিদা নেই? আর বিশেষ করে বর্তমান যুগে যখন অগণিত জাগতিক এবং বৈষয়িক জিনিস দৃষ্টি আকর্ষণ করছে, আহমদীদের আর্থিক কোরবানি দেখে মানুষ হতভম্ব হয়ে যায়। শুধু এক মসজিদ নির্মাণের প্রশ্ন নয়, মসজিদ নির্মাণ, নামাজ সেন্টার নির্মাণ এবং ক্রয়, মিশন হাউস নির্মাণ এবং ক্রয়ের পরিকল্পনা একটা অব্যাহত কাজ। এছাড়া অগণিত খরচ এবং ব্যয়ের খাত রয়েছে, আর পৃথিবীর সর্বত্র এই কাজ চলছে, হচ্ছে। এছাড়া অন্যান্য চাঁদাও একই সাথে দিতে হচ্ছে। নিজেদের চাহিদা পূরণ এবং নির্মাণ ব্যয় পূরণের পাশাপাশি তুলনামূলকভাবে সচ্ছল আহমদেরা, দরিদ্র দেশে বসবাসকারী আহমদেদের অভাব মোচনের জন্য আর্থিক ত্যাগ স্বীকার করছেন, বা দরিদ্র বিশ্বে বসবাসকারী আহমদীদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তাদের কোরবানি, অসচ্ছলতার সত্ত্বেও কোরবানি এবং ত্যাগের পরও যে ঘাটতি থেকে যায়, তাও সচ্ছল আহমদীরা পূরণ করে সে সমস্ত দেশের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে। যাই হোক, আহমদিয়া জামাতে বহু এমন মানুষ রয়েছে আল্লাহ তাআলার কৃপায়, যাদের ধাত এবং প্রকৃতি হলো আর্থিক ত্যাগ স্বীকারের জন্য তারা ব্যাকুল থাকেন, সুযোগ খোঁজেন। আর জামাতের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আর্থিক ব্যয়ের এটি সেই ইসলামিক প্রেরণা এবং চেতনা যা এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিবেদিত প্রাণ দাস আমাদের মাঝে ফুৎকার করেছেন বা সঞ্চার করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যেভাবে জামাতের সদস্যদের আর্থিক কোরবানির ক্ষেত্রে বিস্ময় প্রকাশ করেছেন, আজও এমন কোরবানি আমাদেরকে বিস্ময় অভিভূত করে। আর এসব কিছু খোদার কৃপায় হযরত মসীহ মওউদ কে প্রদত্ত খোদার প্রতিশ্রুতিরই পূর্ণতা, যে আল্লাহ তাআলা তার চাহিদা পূরণ করার নিজেই ব্যবস্থা নেবেন। এই মসজিদ নির্মাণ, এই মসজিদ নির্মাণ এবং উপরে দুঃখ আবাসনের ব্যবস্থা, অফিস ভবন, লাইব্রেরি ইত্যাদি পিছনে যেই ব্যয়ের হিসাব দেওয়া আছে, তা হলো 37.5 মিলিয়ন ক্রোনারের, অর্থাৎ 3.2 মিলিয়ন পাউন্ড, বা 3 মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। হল, মুরব্বীর বাসগৃহ, রান্নাঘর ইত্যাদি নির্মিত হয়েছে। হলের ফিনিশিং এর কাজ এখনো চলছে। ব্যবস্থাপকদের ধারণা হলো যে আরো কিছু ব্যয় হবে, 8-10 মিলিয়ন ক্রোনার আরো প্রয়োজন হবে। আহমদিয়া মুসলিম জামাতের অধিকাংশ প্রজেক্টে যেভাবে হয়ে থাকে, তা হলো বেশিরভাগ অনেক কাজ আমরা ওয়াকার আমলের মাধ্যমেও সমাপ্ত করি বা সমাধা করি। এই দৃষ্টিকোণ থেকে কিছুটা ব্যয় সাশ্রয়ও হয়, স্বেচ্ছাসেবীরা কাজ করছে, ভলেন্টিয়ার্স কাজ করছে। কেউ কেউ আমাকে জানিয়েছেন তারা দিন রাত এখানে অবস্থান করেছেন, বা কিছুক্ষণের জন্য বাসায় যেতেন আবার ফিরে আসতেন। এই সমস্ত স্বেচ্ছাসেবীরা যেন কাজ তাড়াতাড়ি শেষ হয় আর উদ্বোধন সম্ভব হয়। কিন্তু তার সত্ত্বেও কোনো কোনো জায়গায় আমি যেভাবে বলেছি কাজ এখনো সমাপ্ত হয়নি। ঠিকাদার বা শ্রমিকরা একবার প্রবেশ করলে ইচ্ছা মতোই তারা সেখান থেকে বের হয়। এখানকার ব্যবস্থাপকের এই মার্জিন রেখেই আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল, যাই হোক, বা মার্জিন রেখে আমাকে ডাকা উচিত ছিল, যাই হোক। আল্লাহ তাআলা আর্থিক কোরবানিকারীদের আর সেই সকল লোকদের উত্তম প্রতিদান দেন যারা মসজিদ এবং এই কমপ্লেক্স নির্মাণে কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন। খুব সুন্দর মসজিদ নির্মিত হয়েছে, এতদ অঞ্চলের মানুষ এর সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছে। দুদিন পূর্বে পত্রিকা এবং রেডিওর প্রতিনিধিরা এখানে এসেছিল, আমাকে তারা এটি বলেছে যে খুবই সুন্দর মসজিদ নির্মিত হয়েছে আর এই এলাকার সৌন্দর্যে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। ছোট বড় সকলে কিভাবে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কয়েকটি দৃষ্টান্ত আমি তুলে ধরছি। 11 বছর বয়স্ক এক মেয়ে মসজিদের জন্য 100 ক্রোনার চাঁদা দিয়েছেন এবং বলেন বেশ কয়েকদিন থেকে যে খরচের জন্য যে টাকা জমা করেছিলেন তিনি তা মসজিদ নির্মাণের জন্য দিয়ে দিচ্ছেন। 11-12 বছর বয়স্ক মেয়ে আমির সাহেব বা চাঁদা সংগ্রহকারী ব্যবস্থাপকদের কাছে আসে মসজিদ নির্মাণের জন্য 500 ক্রোনার দেয় এবং বলে যে তার কাছে 2 তোতা ছিল যা বিক্রি করে সে এই টাকা মসজিদ খাতে দেওয়ার জন্য হস্তগত করেছে। এইসব দেশে পোষা জন্তু বা প্যাট রাখার খুবই গভীর আগ্রহ দেখা যায়, কিন্তু আহমদী মেয়ে এখানকার ছেলে মেয়েদের মতো তার পোষা জন্তুকে প্রাধান্য দেয়নি, বরং আল্লাহর গৃহ নির্মাণকে তার নিজের ব্যক্তিগত পছন্দের উপর প্রাধান্য দিয়েছে। সত্যিকার অর্থে অগ্রগণ্য করার মতো বিষয় হলো খোদাতালার সন্তুষ্টি, যা কেবল আহমদী ছেলে মেয়েদের জন্যই বোঝা সম্ভব। শৈশব থেকেই যাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা সম্পর্কে সত্যিকার আন্ডারস্ট্যান্ডিং বা বুৎপত্তি অর্জন হয় যে মসজিদ নির্মাণে যে ভূমিকা রাখে সে জান্নাতে গৃহ নির্মাণ করে নিজের জন্য। আর এছাড়া তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন শহরের সর্বোত্তম জায়গা হলো মসজিদ। আবার এটিও বলেছেন যে বিভিন্ন গোত্রে গোত্রে শহরে পাড়ায় তোমরা মসজিদ নির্মাণ করো। এই কারণে আমরা বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণের প্রশ্ন করি। অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে যে এখানে কেন মসজিদ নির্মাণ করা হয়েছে, বিশেষত্ব কি, কেন এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, এখানেও এই প্রশ্ন করা হয়েছে। হুজুর বলছেন যে এটি মালমোর কোনো বিশেষ বিশেষত্ব নয় বা অন্য কোনো স্থানেরও তেমন বিশেষত্ব নেই, আমাদের কাজ হলো মসজিদ নির্মাণ করা। যেন যেখানে কিছু আহমদি থাকে তারা যেন একত্রিত হয়ে ইবাদতের দায়িত্ব পালন করতে পারে। এক মেয়ে এতেকা বসেছিল, সে স্থানীয় ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ করে তার গয়না অলংকার মসজিদ এর জন্য দিয়ে দেয়। বাহ্যত খুব দামি কোনো গয়না বা অলংকার ছিল না, কিন্তু সেই অলংকারেই তার একমাত্র মূলধন ছিল যা তার পিতামাতা তাকে উপহার স্বরূপ দিয়েছিল। কিন্তু সেই মেয়ে জামাতার যে ব্যক্তিকে সেই অলংকার দিয়েছে তাকে জোর দিয়ে বলে, তাকিদ দিয়ে পূর্ণভাবে অনুরোধ করে যে আমার পিতামাতাকে যেন এটি জানানো না হয়। আরেকজন ওয়াকফে নাও মেয়ে এমন আছে যে নিজের সমস্ত গয়না এবং জেব খরচ খাতে যত টাকা আসে পেত সেই সব এক খামে রেখে আর পত্র লিখে পিতার বালিশের নিচে রেখে দেয় যে আমার কাছে একমাত্র এগুলোই রয়েছে, এছাড়া এমন কিছু নেই যা আমি মসজিদের জন্য আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করতে পারি। এমন যুবতী মেয়েরাও আছে যাদের সম্প্রতি বিয়ে হয়েছে, গয়নাগাটি ব্যবহারের স্বাদ তখনও তাদের পূর্ণ হয়নি, কিন্তু যা যে গয়নাগাটি ছিল পুরোটাই মসজিদ নির্মাণের উদ্দেশ্যে তারা উৎসর্গ করেন। অনেক মহিলাদের স্বামীরা অনেক বড় অঙ্কের ওয়াদা পূর্বে করে রেখেছেন আর আদায়ও করেন। এসব মহিলা নিজেদের গয়নাগাটি এবং যত মূলধন ছিল যা ছিল তাদের কাছে পুরোটাই মসজিদ খাতে তারা দিয়ে দেন। দুজন মহিলা এমন ছিলেন আমাকে জানানো হয়েছে যাদের আর্থিক কোরবানির কোনো সামর্থ্য ছিল না, কিছুই ছিল না, কিন্তু পাকিস্তানে পিতার পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে ঘর পেয়েছেন। তারা সেই ঘর বিক্রি করে এর মোট অঙ্ক যা পাকিস্তানি মুদ্রায় লক্ষ লক্ষ তা মসজিদ খাতে দিয়ে দেন। এক যুবক মসজিদ খাতে খরচের জন্য একটা বড় অঙ্কের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, যার একটি অংশ তার স্ত্রীর পক্ষ থেকে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আলাদা হয়ে যায় বা তালাক হয়ে যায়। কিন্তু প্রদত্ত ওয়াদা সম্পর্কে যখন তাদের সাথে যোগাযোগ করা হয় তখন সেই যুবকের পিতা বলে যে এই মেয়ে থেকে যেহেতু আলাদা হয়ে গেছে বা তালাক হয়ে গেছে তাই মেয়ে নিজের অংশ নিজেই দেবে, কিন্তু সেই যুবক বলে যে না, যেহেতু আমি তার পক্ষ থেকে ওয়াদা করেছি তাই তালাক সত্ত্বেও আমি এই অঙ্ক আদায় করব এবং পুরো অঙ্ক আদায় করে। কোথাও আমরা এমন মানুষও দেখি যারা মহিলার প্রাপ্য বৈধ অধিকারও দেয় না আর কাজার সিদ্ধান্ত না মানার কারণে অনেক সময় শাস্তি হয়ে যায় তাদের, অথচ সেটি মহিলার অধিকার এবং পুরুষের জন্য সেটি অবশ্য দেয় বা প্রদেয় হয়ে থাকে। কিন্তু কোনো ক্ষেত্রে দেখুন যেভাবে আমি বলেছি যে আলাদা হওয়া সত্ত্বেও ওয়াদা রক্ষা করছেন, আর এমন মানুষই মোমেন আখ্যায়িত হওয়ার যোগ্য। মালমো জামাতের এক যুবক যিনি পার্ট টাইম চাকরি করতেন মসজিদে, প্রেক্ষাপটে যখন ওয়াদা বৃদ্ধির বা প্রতিশ্রুতির অঙ্ক বৃদ্ধি করার কথা বলায় তিনি 10,000 ক্রোনার থেকে বৃদ্ধি করে 1,00,000 ক্রোনার লিখিয়েছেন আর পরবর্তী সপ্তাহে 50,000 ক্রোনার আদায় করার জন্য প্রদানের জন্য মসজিদে পৌঁছান। যখন জিজ্ঞেস করা হয় যে এত অঙ্ক কোথেকে একত্রিত করলেন, তাৎক্ষণিক আপনার অবস্থা এমন কোনো পরিবর্তন আসেনি আর প্রতিশ্রুতিও 2 বছরে পূর্ণ করার বিষয় ছিল, তিনি বলেন যে আমি কার বিক্রি করেছি আর এছাড়া যেই অঙ্ক ছিল তা আদায় বা প্রদানের জন্য এসে যায়। আল্লাহ তাআলা এই কুরবানির কল্যাণে স্থায়ী চাকরির ব্যবস্থা করেন, পূর্বের চেয়ে ভালো এবং নতুন গাড়ি ক্রয় করার তার সৌভাগ্য হয়েছে। এই হলো কুরবানি এবং ত্যাগের সেই প্রেরণা এবং চেতনা যা সর্বত্র দেখা যায়, এটি স্থানের কোনো বিশেষত্ব নয়। আল্লাহ তাআলার ফজলে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক এমন আহমদি আছে, এখানে আরো অনেক আহমদি হয়তো এমন থাকবে। আমি মাত্র কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এই মসজিদের স্থান নির্মাণ এবং সংকুলান সম্পর্কে সংক্ষেপে বলতে চাই যে মসজিদ নির্মাণের পরিকল্পনা 1999 সনে হাতে নেওয়া হয় যখন কাউন্সিলের কাছে আবেদন জমা করা হয়। এর জন্য জনাব এহসানুল্লাহ সাহেব 5,000 বর্গমিটারের ভূমিখণ্ড ক্রয় করে জামাতের হাতে তুলে দেয়। এই জমি এক টিলায় অবস্থিত, একটি দর্শনীয় স্থানে অবস্থিত একটা মেইন হাইওয়ে ও এর পাশ দিয়ে যায় নরওয়ে এবং সুইডেনকে পুরো ইউরোপের সাথে সংযুক্ত করে। সুইডেন এবং ইউরোপের সকল বড় বড় সড়কের সংযোগ স্থাপিত এর মাধ্যমে বড় খুবই ব্যস্ত হাইওয়ে এটি। দূর থেকেই মসজিদের সুন্দর এবং গগনচুম্বী অট্টালিকা যাতায়াতকারীদের চোখে পড়ে এবং তাওহীদের বাণী তাদেরকে দিয়ে চলেছে। সকল আহমদি মসজিদ নির্মাণের পর নিজ দায়িত্ব পালন করবে আর তাবলীগের মাধ্যমেও এই মসজিদ সবসময় তাওহীদের প্রসারের কারণ হবে, এই দোয়াই আল্লাহ তাআলার কাছে আমার থাকবে। আর প্রকৃত সৌন্দর্য যা ধর্মীয় শিক্ষার এই সৌন্দর্য আর যে উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে তা যেন পরিষ্কারভাবে জগতের সামনে প্রতিভাত হয়। নির্মাণ কাজের আওতায় মসজিদের মোট 2353 বর্গ মিটার এসেছে। পাঁচটি ভবন নির্মিত হয়েছে। বড় ভবন হল মসজিদ মাহমুদ, এর মোট আয়তন 1494 বর্গ মিটার। স্পোর্টস হল 750 বর্গ মিটার। এছাড়া আরো ভবন রয়েছে। মসজিদের দুটো হল রয়েছে, একটি উপরে একটি নিচে। পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য পৃথক পৃথক হলের ব্যবস্থা রয়েছে। কোনো কোনো প্রশ্নকারী প্রশ্ন করে যে আপনারা মহিলাদেরকে মূল মসজিদে থাকতে দেন না, আলাদা করে দেন। এখানে এ সকল লোকদের সেই আপত্তি যারা ইসলামের উপর আপত্তির সুযোগ খোঁজে তাদের জন্য এটি যথেষ্ট উত্তর যে একই মসজিদ ব্লকে উভয় হল রয়েছে এবং এই দুটো হলই সাদৃশ্যপূর্ণ। এই হলের প্রতিটিতে প্রায় 500 ব্যক্তির নামাজ পড়ার নামাজের সংকুলন হয়। স্পোর্টস হলে 700 ব্যক্তির নামাজের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এভাবে আল্লাহ তাআলা ফজলে 1700 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। আজ বাইরে থেকে অনেকেই এসেছে, তাই মসজিদ পরিপূর্ণ দেখাচ্ছে, কিন্তু সাধারণ দিনগুলোতে সংকুলনের দৃষ্টিকোণ থেকে খুবই বড় একটি মসজিদ। পুরো দেশের জামাত যদি এখানে সমবেত হয় তাহলেও অর্ধেক জায়গা খালি থাকবে নামাজেদের জন্য উপরেও আর নিচেও। সুতরাং এখানকার আহমদীদের দায়িত্ব এখন নিজেদের সংখ্যা বৃদ্ধির। আজকে উদ্বোধন হচ্ছে, আমি এসেছি, অনেকে বাইরে থেকে এসেছে, এই কারণে তাই দেখা যাচ্ছে যে মসজিদ পরিপূর্ণ, উপরে নিচে বাইরেও মানুষ বসে আছে। কিন্তু সাধারণ অবস্থায় যেভাবে আমি বলেছি, মসজিদ এত বড় যে সারা দেশের জামাতও যদি সমবেত হয় তাহলে অর্ধেক মসজিদ খালি থাকবে। এখানকার আহমদীদের নিজেদের সংখ্যা বৃদ্ধি করা উচিত। স্থানীয়দের মাঝে ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে তা দূরীভূত করুন, তা দূরীভূত করে তাদেরকে তাওহীদের দিকে আকৃষ্ট করুন। এদের প্রতি সহানুভূতির দাবি এটি, আর সত্যিকার অর্থে এটি তাদের প্রাপ্য। এখানকার সরকার এবং জনসাধারণ, এদেশের অধিবাসীরা জায়গা দিয়ে আমাদের প্রতি যে অনুগ্রহ করেছে বা আপনাদের জায়গা দিয়ে যে অনুগ্রহ করেছে তার সর্বোত্তম প্রতিদান হলো তাদেরকে খোদার নিকটতর করুন। মসজিদ নির্মাণের ক্ষেত্রে দায়িত্ব তখনই পালিত হবে যদি ইবাদতকারীদের মাধ্যমে এটিকে পরিপূর্ণ করার যথাযথ ব্যবস্থা করেন। আপনারা নিজেরা এসে যদি এটিকে নামাজের মাধ্যমে আবাদ করেন আর তাবলীগ করে এত অঞ্চলের মানুষকে ইসলামের শিক্ষার সাথে পরিচিত করেন, তাহলে এ কথার প্রতি হযরত মসীহ মওউদ এক জায়গায় আমাদের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেছেন। মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এখন আমাদের জামাতের মসজিদের অনেক প্রয়োজন রয়েছে, মসজিদ খোদার ঘর হয়ে থাকে যে গ্রাম বা শহরে আমাদের জামাতের মসজিদ নির্মিত হবে নিশ্চিত ধরে নিতে পারো যে জামাতের উন্নতির ভিত রচিত হয়েছে। যদি এমন কোনো গ্রাম বা শহর থাকে যেখানে মুসলমান সংখ্যায় কম বা যদি মুসলমান না থাকে কিন্তু তোমরা ইসলামের উন্নতি চাও তাহলে একটি মসজিদ বানিয়ে দেওয়া উচিত, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং মুসলমানদের আকৃষ্ট করবেন, মুসলমানও আসবে আর স্থানীয় মানুষের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু শর্ত হলো মসজিদ নির্মাণের পিছনে তোমার মন মানসিকতা আন্তরিক হওয়া উচিত, শুধু খোদা তালার খাতিরে করা উচিত, কোনো স্বার্থ বা দুষ্কৃতির যেন এতে কোনো প্রকারের হাত না থাকে, তাহলে আল্লাহ তালা আশিস মণ্ডিত করবেন। এই শর্ত নিয়ে সব সময় ভাবতে হবে, পুরো নিষ্ঠা আন্তরিকতা থাকা চাই আর কোনো প্রকারের দুষ্কৃতি এবং অনিষ্ট যেন না হৃদয়ে না থাকে, সম্পূর্ণভাবে খোদা সন্তুষ্টির জন্য কোরবানি করা উচিত। মসজিদ নির্মাণ এবং এরপর মসজিদে আবাদ করা হয় অশেষ এবং অঢেল বরকতের কারণ হয়ে থাকে। তা তিনি বলেন জামাতের নিজস্ব মসজিদ থাকা চাই, যেখানে জামাতের নিজস্ব ইমাম থাকবেন যিনি ওয়াজ নসিহত করবেন। জামাতের লোকদের উচিত সবার সম্মিলিত ভাবে এতে বা জামাত নামাজ পড়া। তিনি বলেন জামাত এবং ঐক্যে অসাধারণ বরকত এবং কল্যাণ অন্তর্নিহিত আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, সব জায়গার আহমদের স্মরণ রাখা উচিত, যারা নরে মানুষ হোক বা ডেনমার্কের বা পৃথিবীর অন্য অন্য দেশের আহমদেরই হন না কেন। মসজিদ আবাদ করার পিছনে উদ্দেশ্য হলো জামাতের ঐক্য কে দৃঢ় করা, এই ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা আমাদের সবার করা উচিত। তিনি বলেন যে বিশৃঙ্খলার ফলে ভেদাভেদ দেখা দেয়, এখন ঐক্য এবং একতাকে অনেক দৃঢ় করা উচিত। ঐক্য একতা প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে উন্নতি করুন, ক্ষুদ্র এবং তুচ্ছ বিষয় আদি উপেক্ষা করা উচিত, ছোট ছোট বিষয়ে ঝগড়া বিবাদ কুধারণা আপনারা পরিহার করুন, তুচ্ছ বিষয়াদি পরিহার করা উচিত যা বিভেদের কারণ হয়ে থাকে। আমরা যারা হযরত মসীহ মওউদের হাতে বয়াত করেছি এর উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা যা মুসলমান শুধু ভুলেই বসেনি বরং বিভিন্ন প্রকার বেদাতের সূচনা করে ফেরকাবাজি আরম্ভ করে ইসলামী মূল্যবোধ তো দূরের কথা, চারিত্রিক মূল্যবোধকেও তারা হারিয়ে বসেছে। এটিকে এসব এড়িয়ে স্বার্থপরতার পরিবর্তে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা আমাদের করা উচিত, অন্যদের অবস্থা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর আমাদের এক অখণ্ড সত্তায় পরিণত হওয়া উচিত, ঐক্য এবং অখণ্ডতা সৃষ্টি করুন, এর জন্য খোদা বর্ণিত রীতি অনুসরণ করুন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ এবং মসজিদের প্রেক্ষাপটে যেসব নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন তা উপস্থাপন করছি। তিনি আলাইহিস সালাম বলেন নামাজে জামাতবদ্ধভাবে পড়ার যেই সওয়াব এবং পুণ্য রয়েছে এর কারণ হলো এর ফলে ঐক্য সৃষ্টি হয়, আর এই ঐক্যকে ব্যবহারিক রূপ দেওয়ার উপর এতটা জোর দেওয়া হয়েছে যে তোমরা যখন সারিবদ্ধভাবে দাঁড়াও তখন যেন পাও সমানভাবে এক লাইনে থাকে, সোজা থাকে, আর সারি যখন সোজা হয় আর একে কার কাঁধে কাঁধ মিলিয়ে যেন দাঁড়ানো হয়, যেন তাদেরকে এক অখণ্ড মানব সত্তার মতো দেখায়, আর যেন একের জ্যোতি অন্যের মাঝে সঞ্চালিত হয়, কারো মাঝে আধ্যাত্মিকতা বেশি কারো মাঝে কম, তিনি বলেন যে আধ্যাত্মিকতার এই যে জ্যোতি পরস্পরের মাঝে যেন সঞ্চারিত সঞ্চালিত হয়, সেই পার্থক্য যেন না থাকে, যার ফলে স্বার্থপরতা এবং অহংকার দানা বাঁধতে পারে। এই ছিল তার বাসনা, স্বার্থপরতা এবং অহংকার যেন মিটে যায়। তিনি বলেন ভালোভাবে স্মরণ রেখো, মানুষের মাঝে পরস্পরের জ্যোতি আকর্ষণের শক্তি রয়েছে, আর এই ঐক্যের জন্য নির্দেশ রয়েছে যে দৈনন্দিন নামাজ পাড়ার মসজিদে, আর সপ্তাহের পর শহরের মসজিদে, আর বছরের পর যেন ঈদগাহতে মানুষ সমবেত হয়। সারা পৃথিবীর মানুষ বছরে বা জীবনে একবার যেন বাইতুল্লায় সমবেত হয়। এই সমস্ত নির্দেশের উদ্দেশ্যই হলো সেই ঐক্য, নামাজ থেকে হজ পর্যন্ত যত নির্দেশ রয়েছে এর উদ্দেশ্য হলো ঐক্য। এই সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে এক অখণ্ড জাতিসত্তায় পরিণত করা। কিন্তু দুর্ভাগ্যবশত সবচেয়ে বেশি মতভেদ এবং দলাদলে মুসলমানদের মাঝে দেখা যায়। কিন্তু আমরা আহমদীদেরকে এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে, পৃথিবীকে ইসলাম এর প্রকৃত শিক্ষা সম্পর্কে অবহিত করতে হবে। তিনি বলেন যে মসজিদের মূল সৌন্দর্য ভবনের মাঝে নিহিত নয়, অট্টালিকার মাঝে নিহিত নয়, বরং সেসব নামাজিদের সাথে তার সম্পর্ক যুক্ত যারা নিষ্ঠার সাথে নামাজ পড়ে, আন্তরিকতার সাথে নামাজ পড়ে। অথবা এসব মসজিদ বিরান পড়ে আছে, মুসলমানদের মসজিদের প্রতি ইঙ্গিত করে বলেন। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছোট্ট ছিল, খেজুর পাতা দিয়ে এর ছাদ ছানা হয়েছে, বৃষ্টির সময় ছাদ চুয়ে পানি পড়ত। মসজিদের সৌন্দর্য নামাজিদের সাথে সম্পর্ক যুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুনিয়ার কিটিরাও এক মসজিদ নির্মাণ করেছিল, আল্লাহর নির্দেশে তা ভূপাতিত করা হয়েছে। মসজিদের নাম ছিল মসজিদে দরার, অর্থাৎ ক্ষতিকর মসজিদ। এ মসজিদকে গুড়িয়ে দেয়া হয়েছে। মসজিদের জন্য নির্দেশ হল তাকওয়ার উদ্দেশ্যে নির্মিত হওয়া উচিত। অবশ্যই ত্যাগ এবং কোরবানির প্রেরণা চেতনা যা নরনারী পুরুষ মহিলা শিশুদের মাঝে এই মসজিদের প্রেক্ষাপটে দেখা গেছে, বিশেষ করে শিশুদের নিঃস্বার্থ এবং নিষ্পাপ কোরবানি যা সকল কৃত্রিমতার ঊর্ধ্বে, এটি কথার প্রমাণ যে হযরত মসীহ মওউদের দোয়া এবং শিক্ষা মোটের উপর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অন্তর্দৃষ্টি দিয়েছে, এবং আমাদের মসজিদ নির্মাণের পরিকল্পনা জাগতিক নয়, সম্পূর্ণভাবে ইবাদতকারীদের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয়েছে। তাকওয়ার উপর পরিচালিত হয়ে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। সুতরাং খোদার সন্তুষ্টির জন্য কৃত প্রতিটি কাজের পরে চিন্তা করা উচিত, যে কোনো একটি লক্ষ্য অর্জনের পর আমরা যেন আমাদের জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে উদাসীন না হই। একথা মনে করবে না যে এক সুন্দর মসজিদ নির্মাণ করে আমাদের দায়িত্ব পালন হয়ে গেছে, সব কাজ সাধন হয়েছে, এমন নয়। বরং এই মসজিদ নির্মাণের পরই আমাদের আসল কাজ এখন আরম্ভ হয়েছে। এখানে বসবাসকারী সবার এই কথা স্মরণ রাখতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন এবং ইনসানকে আমরা ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। এই নির্দেশ অনুসারে সবসময় স্মরণ রাখতে হবে যে আমাদেরকে ইবাদতের দায়িত্ব পালন করতে হবে, আর ইবাদতের দায়িত্ব সবচেয়ে বেশি পালিত হয় মসজিদে উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে, যেভাবে হাদিসের আলোকে আমি পূর্বে বর্ণনা করেছি। এরপর দেখুন খোদা তালার তার প্রিয়দের সাথে স্নেহের বহিঃপ্রকাশ, বিভিন্ন নিয়ামতে তাদেরকে ধন্য করা দৃষ্টান্ত দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে ওয়া জামাত নামাজ, মসজিদে যারা এসে বা জামাত নামাজ পড়ে তারা 27 গুণ বেশি পুণ্যের ভাগী হয়। আরেক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এক ব্যক্তির জামাতের সাথে পড়া নামাজ সেই তার সেই নামাজ থেকে 25 গুণ, কোনো কোনো স্থানে 27 গুণ বেশি উত্তম, যা সে নিজের ঘরে বা বাজারে পরে। আর এর কারণ হলো সে যখন উজু করে আর ভালোভাবে উজু করে আর মসজিদের উদ্দেশ্যে, শুধু নামাজের উদ্দেশ্যে যদি সে বের হয়, তাহলে যেই পদক্ষেপই নেবে প্রতিটি পদক্ষেপের জন্য তার মর্যাদা এক গুণ বৃদ্ধি করা হবে আর তার একটি পাপ দূরীভূত হবে। এর ফলে সে যখন নামাজ পড়ে, যতক্ষণ যায় নামাজে থাকবে ফেরেশতা তার জন্য রহমত বাড়ির দোয়া করে যাবে। তারা কি দোয়া করবে? তারা বলবে, হে আল্লাহ, এর উপর বিশেষ রহমত বর্ষণ করো, তার প্রতি করুণা করো। তিনি আরো বলেন, কোন ব্যক্তি যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে সে নামাজেই গণ্য হয়। একথা মনে করবেন না যে খোদা তাআলা অপেক্ষার পুরস্কার দেন না। মসজিদে এসে যারা নামাজের অপেক্ষায় থাকে তারাও পুণ্যের ভাগী হয়। আরেক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আতিথ্যের উপকরণ সৃষ্টি করেন। তাই মসজিদে আগমনকারীরা খোদার অতিথি হয়ে থাকেন। এই মসজিদ নির্মাণের প্রকৃত কৃতজ্ঞতা হলো পূর্বের চেয়ে বেশি পারস্পরিক স্নেহ এবং ভালোবাসার বহিঃপ্রকাশের মাধ্যমে আমাদের করতে হবে। আপনাদের এখানে যারা আছেন তাদের করতে হবে। পৃথিবীর যেখানে আহমদেরা বসবাস করে, যখন মসজিদে যাবেন সেখানে মসজিদের প্রতি এই দায়িত্ব পালন করবেন। এই মসজিদ নির্মাণের পর পূর্বের চেয়ে বেশি ইসলামী শিক্ষার বাস্তব নমুনা দেখানো এবং অবহিত করা, যেভাবে মসীহ ইসলাম বলেছেন, মসজিদ মুসলমান বানানোর কারণ হবে যদি আমাদের কর্ম ইসলামী শিক্ষাসম্মত না হয়ে থাকে, যদি আমরা ইসলামের বাণী প্রচার না করে থাকি, তাহলে মানুষ মসজিদ দেখে নিঃসন্দেহে এদিকে আকৃষ্ট হবে, মনোযোগী হবে। কিন্তু আমি যেভাবে বলেছি যে মসজিদ হাইওয়ের পাশে অবস্থিত উজ্জ্বল গম্বুজ দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু এই মনোযোগ আকর্ষণ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতি হবে। মসজিদের মূল সৌন্দর্য তখন চোখে পড়বে যখন এতে ইবাদতকারীরা এই মসজিদে ইবাদতের কল্যাণে আধ্যাত্মিক সৌন্দর্য প্রকাশ করবে। সাময়িক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যে কোরবানি করেছেন তাও অবশ্যই প্রশংসনীয়। অনেকের সাময়িক জোর ছিল, অনেকে বেশ কয়েক বছর ধরে কোরবানি করছে, বিশেষ করে শিশু এবং যুবকদের পক্ষ থেকে এমনটি হয়েছে। কিন্তু অব্যাহত কোরবানির সূচনা তো এখন হচ্ছে বা হয়েছে। এই মসজিদের যে বাহ্যিক সৌন্দর্য সেটিকে আধ্যাত্মিক সৌন্দর্যে রূপান্তরিত করুন, এটি অনেক বড় একটি কাজ আমাদের করতে হবে, এখানকার মানুষকে করতে হবে। মসজিদের যে বাহ্যিক সৌন্দর্য সেটিকে অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক সৌন্দর্যে পরিণত করতে হবে। আধ্যাত্মিক সৌন্দর্য এক ধারাবাহিকতার দাবি রাখে, এক অব্যাহত প্রচেষ্টার নাম এটি। অতএব সব আহমদী আধ্যাত্মিক সৌন্দর্যের ধারাবাহিকতা ধরে রাখার অব্যাহত রাখার অঙ্গীকার করুন। এই আয়াত যা আমি প্রথম দিকে তেলাওয়াত করেছি, এতে প্রথম আয়াতটি হলো সূরা তওবার আয়াত। আল্লাহ তাআলা এতে বলেন, অনুবাদ হলো, আল্লাহর মসজিদ কেবল তারা আবাদ করে যারা আল্লাহর সত্তায় ঈমান আনে আর পরকালে ঈমান আনে এবং নামাজ কায়েম করে, যাকাত দেয় আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অচিরেই এমন মানুষ হেদায়েত প্রাপ্তদের মাঝে গণ্য হবে। অতএব মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো আল্লাহর সত্যে ঈমান আনা, আর ঈমান তখনই পরিপূর্ণতা লাভ করে যখন মানুষ সকল প্রকার শিরক মুক্ত থাকে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখে, আর সবকিছুর দাতা আল্লাহ তাআলাকে জ্ঞান করে। আর এরপর রয়েছে পরকালে ঈমান, এর বিভিন্ন অনুষঙ্গ। আখেরাত ব্যাপক একটি বিষয়, কিন্তু মানুষ যদি কেবল এই বিষয় নিয়েই চিন্তা করে যে পরকাল ইহজগৎ থেকে শ্রেয়, যদি এটি নিয়েই চিন্তা করে, তাহলে জাগতিক তুচ্ছ বিষয়াদি হস্তগত করার পিছনে নিজের সকল শক্তি ব্যয়ের পরিবর্তে পরকালের নিয়ামতের উত্তরাধিকারী হওয়ার জন্য মানুষের চেষ্টা করার কথা। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে ওয়ালা দারুল আখিরাতি খায়রুন খায়রুল লিল্লাযীনা তাকাউ, ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা তাকাউ, আখিরাতের নিবাস যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য অধিক উত্তম। একটি ঘর মসজিদ নির্মাণ করে এক মোমেন নিজের জন্য নির্মাণ করে, কিন্তু মসজিদের আবাদি তাকওয়ার সাথে সম্পৃক্ত। অতএব মসজিদের সাথে সম্পর্কযুক্ত দায়িত্ব তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকলেই পালিত হবে। আর তাকওয়ার সম্পর্কে এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে মুত্তাকি হওয়ার জন্য আবশ্যক হলো বড় বড় পাপ, যেমন ব্যভিচার, চুরি, অন্যের অধিকার খর্ব করা, অধিকার পদদলিত করা, লোক দেখানো, আত্মশ্লাঘা, অন্যের তুচ্ছতাচ্ছিল্য করা, কার্পণ্য ইত্যাদি পুরোপুরি পরিত্যাগ করে, ঘৃণ্য অভ্যাস পরিত্যাগ করে উন্নত আচার আচরণের উন্নতি করা, নোংরা এবং বাজে অভ্যাস পরিত্যাগ করা উচিত, এবং উন্নত গুণাবলী শুধু অবলম্বনে না, বরং সেক্ষেত্রে উন্নতি করতে হবে। মানুষের সাথে কোমল আচরণ, সুন্দর ব্যবহার এবং সহানুভূতিপূর্ণ ব্যবহার করা, এই হলো আখলাক এবং এই হলো তাকওয়া। মানুষের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করো, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো, সেই যেই হোক না কেন, মুসলমান হোক বা অমুসলিম, খোদার প্রতি সত্যিকার নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করা উচিত। খেদমতের ধর্মসেবার ক্ষেত্রে প্রশংসনীয় মানে উপনীত হওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহর তার এমন কাজ করা উচিত যার পর খোদার স্নেহ দৃষ্টি পড়বে। এসব কাজের মাধ্যমে মানুষ মুত্তাকি আখ্যায়িত হয়। যারা এসব গুণাবলীর সমাহার হয়ে থাকে তারাই সত্যিকার মুত্তাকি হয়ে থাকে। অর্থাৎ একটি নৈতিক বা চারিত্রিক সৌন্দর্য বিচ্ছিন্নভাবে যদি কারো মাঝে সৃষ্টি হয় তাহলে সে মুত্তাকি আখ্যায়িত হবে না। এই সমস্ত নৈতিক সৌন্দর্য যখন এক ব্যক্তির মাঝে সমবেত হবে তখন মুত্তাকি আখ্যায়িত হয়। এটি নয় যে একটি নেক কর্মগুলো চাঁদা দিল নেকি হয়ে গেল, নামাজ পড়লো নেক কর্ম হয়ে গেল, চাঁদা, নামাজ, মানুষের সেবা, মানুষের প্রতি সহানুভূতি, উন্নত ব্যবহার, উন্নত চারিত্রিক সৌন্দর্য এবং ভালো ব্যবহারেরই মুত্তাকি হওয়ার লক্ষণ। মোটের উপর যখন চারিত্রিক গুণাবলী তার মাঝে সমবেত না হবে সে মুত্তাকি গণ্য হতে পারে না। অতএব আমি যেভাবে বলেছি যে আমাদের দায়িত্ব ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, এই মসজিদের প্রেক্ষাপটের দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য এক বড় বিপ্লব আমাদের মাঝে আনয়ন করতে হবে। এরপর নামাজ কায়েমের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। নামাজ কায়েম করা হলো পাঁচ বেলা বা জামাত নামাজ পড়া, সুতরাং এই মসজিদের সৌন্দর্য নামাজিদের সংখ্যার সাথে সম্পর্ক রাখে, এমন নামাজিদের সংখ্যা সাথে সম্পর্ক রাখে যারা একনিষ্ঠভাবে খোদার ইবাদত করতে চায় বা একনিষ্ঠভাবে খোদার ইবাদতকারী। এরপর জাকাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে গরিবদের অধিকারের প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন। একজন প্রকৃত মোমেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে নামাজ কায়েম এবং ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করা ছাড়াও অবশ্যই নিজের সম্পদকে পবিত্র করার চেষ্টা করবে। সম্পদকে পবিত্র করার সর্বোত্তম উপায় হলো সম্পদ খোদার পথে ব্যয় করা এবং তার বান্দাদের অধিকার প্রদানের মানুষে খরচ করা। আর আর্থিক কোরবানির যেই সঠিক বুৎপত্তি এবং জ্ঞান আর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আজকে আজকের যুগে আহমদী ছাড়া অন্য কারো মাঝে দেখা যায় না। আল্লাহ তাআলা বেশ কয়েক স্থানে যাকাত প্রদানের প্রতি এবং সম্পদ খরচের প্রতি বিশেষভাবে যাকাত প্রদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেকে বলে জামাতে যাকাত আদায়ের প্রতি খুব একটা মনোযোগ দেওয়া হয় না, অথচ এটি ইসলামের মৌলিক একটি নির্দেশ। এটিকে উপেক্ষা করে চাঁদার উপর বেশি জোর দেওয়া হয়, এই ধারণা সম্ভ্রান্ত। যাকাত যার জন্য ফরজ বা আবশ্যক তার দৃষ্টি অবশ্যই আকর্ষণ করা হয় আর বারবার তার মনোযোগ আকর্ষণ করা হয়। আমি বেশ কয়েকটি খুতবায় বেশ কয়েক বছর থেকে বিশদভাবে বিভিন্ন সময়ের উপর আলোকপাত করেছি। এটি কিভাবে হতে পারে যে আমরা এর প্রতি মনোযোগ আকর্ষণ করব না? যাকাতের খেলাফত ব্যবস্থার সাথে এক দৃষ্টিকোণ থেকে সুগভীর সম্পর্ক রয়েছে। আয়াতে ইস্তিখলাফ, যে আয়াতে খেলাফত ব্যবস্থার ভবিষ্যৎবাণী করা হয়েছে, দিক নির্দেশনা রয়েছে, এর পরবর্তী আয়াতেই নামাজ কায়েম করা এবং যাকাত প্রদানের প্রতি আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি অন্যান্য চাঁদা এবং তাহরিকের প্রতি আহ্বান করা হয়, তাহলে এর কারণ হলো যাকাত সবার জন্য আবশ্যক নয়, এর একটা হার আছে, কিছু শর্ত আছে যাকাতের। আর কেবল যাকাতের ভিত্তিতে সব ব্যয়ভার নির্বাহ হতে পারে না। জামাতের তত্ত্বাবধানে পৃথিবীতে যত ব্যাপক কার্যক্রম চলছে, এর নির্বাহের জন্য অন্যান্য চাঁদার প্রতি দৃষ্টি দেওয়া আবশ্যক। ওসিয়ত এবং রীতিমতো নিজের জন্য আবশ্যক মনে করে প্রত্যেক মাসে চাঁদা প্রদান বা প্রদানের এই যে ব্যবস্থা, এটি হযরত মসীহ মওউদের নিজের হাতে প্রতিষ্ঠিত বা সূচিত। যাই হোক, এর বিস্তারিত আলোচনা এখন আমি যাব না, শুধু কথা প্রসঙ্গে বললাম। আমি শুধু এটি বলতে চাচ্ছি যে মসজিদ নির্মাণের মাধ্যমে আমাদের দায়িত্ব বৃদ্ধি পায় আর সে দায়িত্ব পালনের প্রতি মনোযোগ দেওয়া উচিত। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমেও এটি হবে এবং পরকালের উপর দৃষ্টি রাখার মাধ্যমেও এটি সম্ভব। নিজের তাকওয়ার উপর দৃষ্টি রেখে আর খোদার সন্তুষ্টি অর্জনের জন্য যদি চেষ্টা করেন, তবেই এই দায়িত্ব পালিত হতে পারে। নামাজ কায়েম এবং সৃষ্টির খেদমতের মাধ্যমে এই দায়িত্ব পালিত হবে। এই যুগে ধর্মের দৃঢ়তা অর্জন হয়েছে আজাদ মসীহ মওউদের মাধ্যমে এবং তার মাধ্যমেই হওয়ার ছিল, কেননা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস হিসেবে পৃথিবীতে এসেছেন আর আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন ইসলামী শিক্ষার প্রকৃত দৃষ্টান্ত স্থাপনের জন্য, ইসলামের হারিয়ে যাওয়া কাঠামো এবং সৌন্দর্য পুনর্বহালের জন্য। তিনি খাতামুল খোলাফাও আর পৃথিবীকে এটি জানানোর জন্য এসেছেন যে ইসলামের প্রকৃত সৌন্দর্য কি। পৃথিবীর মানুষ যেন ইসলামের সৌন্দর্য দেখতে পায় এবং অনুধাবন করতে পারে, এটি তার আগমনের উদ্দেশ্য। আমি যে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি তা সূরা হাজিরি আয়াত, যাতে আল্লাহ তাআলা সেসব লোকের কথা উল্লেখ করেছেন যখন তাদের তিনি ক্ষমতা দেন বা দৃঢ়তা দান করেন। তারা যে সমস্ত বৈশিষ্ট্য ধারক বাহক হয় সেগুলোর মাঝে রয়েছে নামাজ কায়েম, যাকাত প্রদান, নেক কাজের প্রসার, মন্দ কাজ থেকে বিরত রাখা। এই যুগে যার মাধ্যমে পৃথিবীতে দৃঢ়তা লাভ হওয়ার ছিল, তিনি হলেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম, যেভাবে পূর্বে বলেছি। খেলাফত ব্যবস্থা তার মাধ্যমে এই যুগে সূচিত হওয়ার ছিল আর হয়েছে। আর আজ সমগ্র বিশ্বে একমাত্র জামাতে আহমদিয়াতেই সেই খেলাফত ব্যবস্থা রয়েছে যা সঠিক ইসলামী শিক্ষার প্রচার করছে এবং প্রসার করছে, যে খেলাফত ব্যবস্থা আল্লাহর বাণী পৃথিবীতে প্রচার করছে, যা ইবাদত প্রতিষ্ঠার উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে চলেছে, ফিতনা এবং নৈরাজ্যের স্থান গড়ে তুলছে না। আর এইসব বিষয়গুলো দৃঢ়তা লাভের কারণ, অর্থাৎ সম্মান ইসলামের জন্য তার সম্মান, দৃঢ়তা এবং মাহাত্ম্য বয়ে আনছে ইসলামী শিক্ষা প্রচার করে। এর কল্যাণে ইসলামের শক্তি, সম্মান এবং মাহাত্ম্য লাভ হচ্ছে। তাই সব আহমদের অনেক বড় দায়িত্ব হলো এই সম্পর্কে চিন্তা করা, আর এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বোঝা এবং অনুধাবন করা, আর এর জন্য অঙ্গীকার পালনের মাধ্যমে নিজের চিন্তাধারাকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করার স্থায়ী চেষ্টা অব্যাহত রাখা। এই আয়াতের আলোকে একথা সবসময় দৃষ্টিগোচর রাখবেন যে আল্লাহর সত্যিকার বান্দারা আল্লাহর কাছে সাহায্য চায়, তার কাছ থেকে সাহায্য তারা পায়। মানুষ যদি সৎ হয়ে থাকে এবং সত্যিকার মোমেন হয়ে থাকে, সে আল্লাহকে যখন সাহায্যের জন্য ডাকে আল্লাহর পক্ষ থেকে সে সাহায্য পায়। তারা নিজেদের সকল শক্তি এবং নিজেদের সকল যোগ্যতা সামর্থ্য মানবতার কল্যাণের জন্য ব্যয় করে, একই সাথে খোদার প্রাপ্য অধিকারও প্রদান করে। খোদার ভীতি যারা রাখে, যারা খোদাকে ভয় করে আর ইমানে যারা তারা ইমানে অগ্রগামী থাকে, তারা তাকওয়ার চতুর্সীমার মাঝে জীবন অতিবাহিত করে, আর অন্যদেরকে নেক কর্মের নির্দেশ এবং পরামর্শ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা এসব কথা বুঝব এবং অনুধাবন করব, আর খোদার অধিকার প্রদানকারী হব, পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রেও উন্নতি করব, মসজিদের প্রাপ্য অধিকারও প্রদানকারী হব, তবলিগের দায়িত্ব পালন করব, আর্থিক কোরবানির সাময়িক আবেগ উচ্ছ্বাস যেন আমাদের মাঝে না থাকে, বরং আধ্যাত্মিক উন্নতির স্থায়ী প্রেরণা এবং চেতনা যেন আমাদের মাঝে সৃষ্টি হয়, যেন এই যুগের ইমাম এবং রাসূলুল্লাহ ইসলামের নিবেদিতপ্রাণ প্রেমিকের সাথে আমরা বয়াতের যে অঙ্গীকার করেছি তা যেন পূর্ণ হয়। আল্লাহ তাআলার কাছে আমার এই দোয়াগুলোই থাকবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَاللَّهُ يَسْتَجِيبُ لَكُمْ
ولذكر الله أكبر.